আসসালামু আলাইকুম। অদ্ভুত থার্সডে নাইট ফিয়ার এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আর একটা ডিফারেন্ট এপিসোড আপনাদের কাছে নিয়ে এলাম। এটা কিন্তু আমি আসলে ওইভাবে প্ল্যান করে করিনি, যেটা মানে নর্মালি একটা প্ল্যান হয়ে যায়, নিয়মিত হয়, সেরকম কিছু না। আপনাদের অনেক রিকোয়েস্টে আপনারা অনেকে আমাকে বলছিলেন যে আপনারা আরেকটা এপিসোড চান সপ্তাহে। এই কারণে আমি চিন্তা করলাম যে ছোটখাটো একটা এপিসোড তৈরি করা যায় কিনা, তো সেভাবেই নিয়ে আসলাম আজকের এপিসোডটা। এবং আমি চেষ্টা করব মাঝে মাঝেই আপনাদের জন্য থার্সডে নাইটে একটা এপিসোড নিয়ে আসতে। পরীক্ষামূলক করলাম কেমন হয়, যদি আমারও সামর্থ্য কুলায় আর আপনারাও যদি সেভাবে সাড়া দেন, তাহলে থার্সডে নাইটে আরেকটা করে এপিসোড নিয়ে আসবো। আর এর নাম দিলাম থার্সডে নাইট ফিয়ার। যাই হোক, চলে যাব ঘটনায়। এই ঘটনাটি শেয়ার করেছে লেমন চৌধুরী চট্টগ্রামের হাটহাজারী থেকে। লেমন তার একজন বেশ বয়স্ক মুরব্বী কলিগ, তার কাছ থেকে ঘটনাটি তিনি শুনেছেন, যার নাম কিনা আজহার, এবং তিনি লেমনকে এই ঘটনাটি শেয়ার করেছিলেন কোন এক বৃষ্টির রাতে। ওই দিন বেশ বৃষ্টি হচ্ছিল। লেমন কাপড়ের ব্যবসায়ী, তো তাদের ব্যবসায় ওই দিন বেশ স্লো যাচ্ছে, প্রচন্ড বৃষ্টি, এবং সেই বৃষ্টি হতে হতে বেশ রাত হয়ে গেছে। তো তাদের যেখানে মানে দোকানপাট, সেই জায়গা বন্ধ হয়ে যাচ্ছে, চারিপাশের দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো সব গুছিয়ে লেমন গিয়েছিল সেই আজহার, মানে তিনি আজহার চাচা ডাকতেন তার দোকানে। তো গেছেন, তো উনি এই বৃদ্ধ বয়সেও ওখানে বসে বসে মানে তার দোকানের শেষ হিসাবগুলো করছিলেন। এর মাঝে বিদ্যুৎ চলে গেল, তো লেমন সাথে সাথে সেখানে মোমবাতি জ্বালালো। জ্বালানোর পরে আজহার সাহেব হিসাব রেখে দিলেন, বললেন যে আর হবে না, আজকে সব গুছায় ফেলাই। তো তার কর্মচারী ওখানেই থাকত, কর্মচারীকে তিনি বললেন সব বন্ধ করে ফেলতে, মানে আর কি লক করে দিতে। তো তিনি বেরোয় আসলেন লেমনের সাথে। তো দুইজনে হেঁটে বেরোয় আসতেছেন, ওই লেন যেখান থেকে বের হয়ে আর কি বাজারে, সেই রাস্তা বেশ নীরব হয়ে গেছে। ছোট ছোট দু এক জায়গায় দু একজন মানুষ আছে, তারা সবাই প্রায় ক্লোজিং করে ফেলতেছে, এদিকে ইলেকট্রিসিটি নাই পুরো জায়গায়। তো তারা যখন বেরোয় আসতেছিল, তখন কিন্তু বৃষ্টি প্রায় শেষ, মানে বৃষ্টি অনেক কমে গেছিল, হালকা ঝিরিঝিরি বৃষ্টি ছিল। তো যখন তারা একেবারে ওই বাজারের বাইরে চলে আসতেছে, ওই সময় আবার ঝুম বৃষ্টি নামলো, বিশাল অবস্থা। তো কি একটা অবস্থা, বেরোনো যাচ্ছে না বৃষ্টির মধ্যে, যদিও ছাতা ছিল দোকানে, সেটা আনা হয় নাই। তো তখন আজহার সাহেব বললেন, দেখছো কারবার, এখন তো এখানে বয়ে থাকা লাগবে না, ভিজা লাগবে। তো বললেন যে বসি কিছুক্ষণ, দেখি বৃষ্টি একটু থামুক। তো দুজন ই করতেছে, ওখানে বসে আছে। তো টুকিটাকি কথা বলতেছে যে চাচা কি অবস্থা, বাসায় যায় এখন কি করবেন? বাসায় যায় তোমার কাকি নাই, আমার যে সব খাবার দাবার রেডি করতে হইব, খাইতে হইব। তো বলে বাসায় একা থাকেন, ভয় লাগে না? তো কারণ সে জানতো যে আজহার সাহেব খুব কাছাকাছি থাকে, এবং ওই জায়গাটা একটু মানে খোলামেলা জায়গা আর কি, মানে বেশ গাছগাছালি আলো অন্যরকম। আর সেটা দেখছে লেমন, আগে দেখছে সে আজহার কাকার বাড়ি আগে গেছে। তো তিনি বললেন, না না ভয় না, আমার ভয় কি, কিসের ভয়, এই যে ভূত প্রেত এগুলার ভূতের ভয় পান না জায়গায়? না কিসের ভূতের ভয়, জীবনে যা দেখছি। তো তখন লেমন বলেন, ভূতের কিচ্ছা কখন শুনবো? তো তখন আজহার সাহেব নাকি তাকে একটা ঘটনা বলে তার জীবনের। তো সেই ঘটনাটাই লেমন শেয়ার করছে, সেটাই আমি আপনাদেরকে শোনাচ্ছি আমার মতো করে। আশির দশকের কথা, আধার সাহেব তখন একেবারেই যুবক, কিন্তু বেশ কষ্টে ছিলেন, কারণ তিনি কাজকর্ম পাচ্ছিলেন না, বেশ অর্থকষ্টে দিনপাত করছিলেন। এদিক ওদিক চেষ্টা করেছেন বিভিন্ন রকমের, চট্টগ্রাম শহরে গিয়ে বা বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে বা দুঃসম্পর্কের আত্মীয়র কাছে গিয়ে অনেক চেষ্টা করেছেন, কিন্তু কোনো কাজ হচ্ছিল না, মানে সেরকম কোন চাকরি বাকরি পাচ্ছিলেন না। আসলে তার শিক্ষাগত যোগ্যতা অত বেশি ছিল না সেই সময়, তো তিনি পাচ্ছিলেন না আর কি। তো বেশ কষ্টে সৃষ্টে দিনপাত করছিলেন এবং ভাবছিলেন কি করা যায়। একবার ভাবছিলেন শহরে চলে যাবেন নাকি, ঢাকা শহরে চলে যাবেন কিনা, এরকম ভাবছেন। তো এই সময় তার এক আত্মীয়র সাথে তার যোগাযোগ হয়, দুঃসম্পর্কের কাজিন, তার নাম হচ্ছে মানিক। মানিক সাহেব বাস করতেন বান্দরবানেরই কোন একটা জায়গায়, বান্দরবান শহর থেকে একটু দূরে, একটু রিমোট জায়গায়। মানিক সাহেব বিশেষ কনসিডারেশন ওইখানে একটা জায়গা পেয়েছিলেন, সেই জায়গায় তিনি অটো মেকানিকের কাজ করতেন, মানে সেখানে যে চাঁদের গাড়ি চলতো সে সময় কিন্তু চাঁদের গাড়িটাই ছিল মূল যানবাহন, তো সেটার কাজ করতেন তিনি। তো একটা ছোট অটো শপ দিয়েছিলেন সেখানে। তো মানিক সাহেবের সাথে তার কথাবার্তা হয়, তো মানিক সাহেব তাকে মানে আশ্বাস দেন যে যদি সে চলে আসে ওইখানে হয়তো কিছু করা যাবে। কিছুদিন তার তার যে গ্যারাজ সেখানে কাজ করলেন, সাথে একসাথে শিখলেন কাজ, তারপর যদি পছন্দ না হয় তাহলে ক্যাশ ক্যাপিটাল তৈরি করে মানিকও কিছু দেবে, আর আধারও যদি এর মধ্যে কিছু ইনকাম করতে পারে, কামাতে পারে, তারা দুজন মিলে একটা কাপড়ের দোকান দিবে কাছাকাছি, কারণ ওখানে কাপড়ের দোকান নাকি নাই বাজারে আর কি। তো যাই হোক, এই মানিক সাহেবের সাথে যোগাযোগ হওয়ার পর আধার সাহেব মুভ করেন সেখানে। তো মুভ করে যান, যাওয়ার পরে প্রথম দিকে একটু অস্বস্তি লাগে, কারণ তিনি যেখানটায় বাস করতেন সেই জায়গাটা অনেক জমজমাট একটা জায়গা, মানে মোটামুটি অনেক মানুষজন আছে, মানে মানুষের সমাগম হয়, বাজার আছে, গাড়ি ঘোড়া চলে। এখন যেখানে আসছে এই জায়গাটা একদম নীরব, মানে মোটামুটি শহর থেকে একটু একটু রিমোটে, সেখানে মানে শহরটাও ছোট, সেই শহর থেকে আর একটু রিমোটে হলে আরো ছোট। ওখানে দেখা যাচ্ছে যে সেই মানিক সাহেবের যে গ্যারাজ ছিল সেই গ্যারাজটা হচ্ছে রাস্তার পাশে একটা মানে টিন এবং বেড়া দিয়ে বানানো ঘরের মতো অ্যাকচুয়ালি, এবং তার সামনে ওই কয়েকটা পুরনো ওই সেই চাঁদের গাড়ি দাঁড়ানো যেগুলো নষ্ট, আর বিভিন্ন চাঁদের গাড়ি অনেক সময় আসতেছে কাজ করাতে, তো সেগুলাই আর কি। তো এগুলারও আবার কাজের মধ্যে মানে এক্সটেনশন আছে, যে কোনো কাজ যে ঝালাইয়ের জন্য চলে যেতে হয় দূরে বাজারে, তো সেইখানে এই কাজগুলোতেই আসলে আধার সাহেবের প্রথম হেল্প করারই, এছাড়া আসলে কোনো সম্ভব নাই। আর ওইটার কাছে হেঁটে গেলে বেশ পাশে, মানে তাদের যে গ্যারাজটা ছিল সেখান থেকে হেঁটে গেলে একটা ছোট্ট রাস্তা নেমে গেছে দুই পাশে একটু মানে নিচু জায়গার মতো, সেটার বাড়িতে হেঁটে গেলে অনেকটা জঙ্গলের মতো জায়গা দিয়ে, মানে গাছপালা দিয়ে ঘেরা একটা জায়গা দিয়ে হেঁটে যেতে হয়, একেবারে মেঠো মানে বুনোপথ আর কি, মেঠোপথ বললে তো অন্য জিনিস, বুনোপথ, সে বুনোপথ দিয়ে হেঁটে যেতে হয় গাছপালা দিয়ে ঘেরা এরকম একটা জায়গায়, এবং এক জায়গায় গিয়ে সেটা পাহাড়ি পথে রূপান্তরিত হয়, মানে উঁচু নিচু পাহাড়ি পথ। সেখান দিয়ে হেঁটে গিয়ে সোজা এক জায়গায় একটা পাহাড়ের নিচে তিনটা বাসা তৈরি করা, তিনটা বাসা পাহাড়ের তিন পাশে, পাহাড়ের তিন পাশে ঘিরে আছে বেশ দূরত্বে, একটার থেকে শব্দ করলো আর একটাতে শব্দ আসবে না, এরকম একটা অবস্থা, মানে জোরে চিৎকার করে কথা না বললে আসবে না। এবং এই বাসাগুলো কিন্তু স্বয়ংসম্পূর্ণ একটা বাসা, এক একটা বাসার মধ্যে তিনটা রুম আছে, মানে এগুলো টানা ভাবে তৈরি করা টিন এবং বেড়া দিয়ে, তো তিনটা রুম, একটা ছোট দুইটা রুম, একটা ছোট রুম দুইটা বড় রুম এভাবে তৈরি করা। তো এই তিনটা বাসার একটাতে মানিক মিয়া থাকতেন তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে। মানিক মিয়ার ছেলের নাম ছিল মিন্টু, মিন্টুর বয়স 10-12 বছর, লেমন স্পেসিফিক বয়স বলে নেই, 10-12 বছর বয়স, আর তার স্ত্রী আর মানিক মিয়া। তো এইখানে তারা রাতের বেলা বাসায় ফিরত, মানিক মিয়া এবং আধার সাহেব দুজন মিলে বাসায় ফিরত রাতের বেলা হেঁটে হেঁটে, এবং বেশ অন্যরকম একটা পরিবেশ। তো মানে রাতের বেলা যখন হেঁটে আসতো তখনই মানে গা ছমছম করত, কারণ যখন তারা ওই প্রথম ওই দুই পাশের ঢালু অংশটা দিয়ে ঢুকে যেত, গাছগাছালি দিয়ে ঘেরা চারিপাশে, এবং একেবারে বেতেরও একটা বাগানের মতো আছে এখানে, মানে একেবারে বাতাস আসলে এমন কেট 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 শব্দ হইতো, অন্যরকম লাগতো। তাজা সাহেবের কাছে বেশ জোশ লাগতো, দুইজন মানে তিনি খুব এনজয় করতেন আসার সময়টা, এবং তিনি অনেক গল্প করতে থাকতেন তার কাজিনের সাথে, মানিক মিয়ার সাথে, আর মানিক মিয়া ইউজ টু হয়ে গেছিলেন যেহেতু তিনি এখানে থাকতেছেন বেশ অনেকদিন হয়ে গেছে। তো ওই মেকানিকের কাজটা আসলে আজহার সাহেবের খুব একটা ভালো লাগতেছিল না, কারণ তিনি তো কাজ শিখতেছেন এবং কাজ শেখার সময় অনেক কষ্ট এবং বেশ কষ্ট হয়, এবং তিনি এই কাজটা আছে না, মানুষের সব কাজ কিন্তু সবার কাছে ভালো লাগে না, আজহার সাহেবের কাছে ওই কাজটা খুব একটা ইন্টারেস্টিং লাগছিল না। তো তিনি তার কাজিন মানিক মিয়াকে বলেন যে কাপড়ের ব্যবসার ব্যাপারে তিনি প্রশ্ন করেন যে কবে কি করা যায়, কিভাবে কেটে নিয়ে প্ল্যান করেছে। তো যাই হোক, আলোচনা হয় দুজনের মধ্যে। তো তিনি মাঝে মাঝেই আজহার সাহেব মাঝে মাঝেই দেখা যেত যে কাজ থেকে আগে চলে আসতে চাইতেন, ভাল লাগতো না। তো এরকমই একদিন তিনি এসে বসে আছেন বাসায়, তো তিনি যখন বাসায় চলে আসতেন, এসে তিনি আগে বাসায় ঢুকতেন না, তিনি হেঁটে চলে যেতেন। তাদের পাহাড়েরই একটা জায়গা ছিল কর্নারে, এবং সেই জায়গায় সুন্দর একটা বাঁশঝাড়, ওই বাঁশঝাড়ের জায়গায় একটা ফাঁকা জায়গা আছে, ওখানে তিনি বসে থাকতেন। তার কাছে বেশ ভালো লাগতো আর কি, মানে বাতাস বইত এবং ওখানে চাঁদ উঠলে খুব সুন্দর লাগে, অসাধারণ পরিবেশ। একদিন এরকম তিনি কাজে যান নাই, তিনি বসে আছেন। তো তখন বেলা গড়ায় গেছে আর কি, মানে একটু পরেই সন্ধ্যা হবে, মানে আলো একদম কমে আসতেছে। আধার সাহেব দেখতেছেন যে সূর্যের আলো বাঁশঝাড় ছুঁয়ে নিচে নামছে এবং সেটার মধ্যে আলো আধারি তৈরি করছে, বাট এই ছায়ার মধ্যে একটা সোনালি রোদ মাঝে মাঝে খেলা করতেছে। তো দেখে তার কাছে খুব বেশ ভালো লাগতেছিল, তো তিনি তাকায় ছিলেন সেই সেই আলো আধারির দিকে, মানে সামনের অংশটা ছায়া কারণ ওদিক দিয়ে চলে গেছে রাস্তা এবং পাশে ঢাল, আর পেছনের দিক থেকে যে সূর্য ডুবে যাচ্ছে সেইটার আলো এসে পড়ছে এই বাঁশঝাড়ের উপর, বাঁশঝাড়ের ফাঁক ফোকর দিয়ে এসে স্বর্ণালী অনেক আঁকিবুকি তৈরি করছে, মানে সোনালী রঙের আঁকিবুকি মাটির মধ্যে। তো পাতাগুলো যখন নড়তেছে তিত্তির তিত্তির করে পাতাগুলো নড়তেছে, বেশ সুন্দর একটা দৃশ্য তৈরি হচ্ছে এখানে, আর ঠান্ডা বাতাসে গাছ উড়ায় যাচ্ছে। তাজা সাহেবের বেশ ভালো লাগতেছিল, তিনি তাকায় থাকতে থাকতে দেখলেন যে আকাশে একটা চাঁদ উঠছে এই আলো আধারির মধ্যেই, আকাশ তখন অন্ধকার হয়নি, এর মধ্যে চাঁদ দেখা যাচ্ছে। তো তিনি শুয়ে সামনে দূরে দুই পাহাড়ের ফাঁক দিয়ে চাঁদের দিকে তাকায় থেকে একদম কুল মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। তো এইভাবে কখন যে তিনি তার যে তন্দ্রা চলে আসছে ঝিমুনি থেকে তিনি বুঝতেই পারেন নাই, তিনি প্রায় ঘুমায় গেছিলেন, তন্দ্রা মানে ডিপ একটা তন্দ্রা চলে আসছিল। হঠাৎ করে তার মানে তন্দ্রাটা টুটলো হচ্ছে কি একটা নারী কণ্ঠের শব্দে, তো তিনি কেঁপে উঠে লাফ দিয়ে উঠলেন, উঠে দেখলেন যে তার থেকে বেশ সামনে, মানে এই তিনি যেখানে শুয়ে আছেন তার থেকে সামনে চিকন যে রাস্তাটা চলে গেছে সামনে, একদম মানে পাহাড়ি রাস্তা, হ্যাঁ আশেপাশে কিন্তু গাছগাছালি এরকম, ওই জায়গায় বেশ বড় ঘোমটা টেনে একটা মহিলা দাঁড়ায় আছে বড় গাছের পাশে। তো কেমন যেন একটু উদ্ভট লাগতেছে, কারণ তখন সোনালী আলো কিন্তু হারায় গেছে, মানে চারিপাশে অন্ধকার, ডিপ অন্ধকার, শুধু একটা নীলচে ভাব। তো এখানে একটা গাছ ছিল এরকম আঁকা বাঁকা ডালালা, সেটার পাশে একটা মহিলা দাঁড়ানো, পুরো মাথায় ঘুমটা দেওয়া ঢাকা, তো দাঁড়ায় আছে। তো তিনি দেখে একটু মানে অস্বস্তি ফিল করলেন, মহিলা কে এবং কি বলছে, তিনি ঘুমের ঘরে শুনছেন তো প্রথম কথা, তো তিনি বুঝতে পারেন নাই। তো তিনি তাকাইছেন, তখন দেখতেছে মহিলা বলছে ভাই সাহেব, তো ভাই সাহেব শুনে তিনি বুঝতে পারছেন আচ্ছা এটা তো মনে হয় মানিকের স্ত্রী। তো তিনি বললেন যে হ্যাঁ হ্যাঁ কি ব্যাপার, কি আপনি এখানে কেন আসছেন? তখন বলতেছে যে এখানে আসছি আমি মিন্টুরে পাইতেছি না, আপনি একটু মিন্টুরে খুঁজা দেখবেন, খুব ঠান্ডা গলায় বলতেছে মিন্টুরে একটু খুঁজা দেখবেন, মিন্টুর বাপে তো আইব রাতের বেলা, অনেক রাইতে আইব, তো ততক্ষণে ওরা আমি কই খুঁজুম। তো লাস্টের কথাটা যখন বলতেছে তার কণ্ঠটা কেমন ভাঙা ভাঙা হয়ে গেছে, একটু কান্না কান্না। তো আধার সাহেবের কাছে একটু অস্বস্তি হয়ে গেছে, তিনি বেশ তটস্থ হয়ে গেছেন এবং তিনি বেশ অস্বস্তিতে পড়ে গেছেন, কারণ তিনি নর্মালি তার কাজিনের ওয়াইফের সাথে এত কথাবার্তা বলতেন না, একটু লজ্জা পাইতেন আর কি। তো তিনি বলতেছেন যে আসলে আমি এখন কই খুঁজবো, মানে ও কই যায় আমি তো আসলে বুঝতেছি না। তো তখন তার কাজিনের স্ত্রী মানে সেই মানিক মিয়ার স্ত্রী বলতেছেন যে আসে আমি আমি জানি ও কই যায়, আপনি যাইবেন আমার লগে? তখন বলে যে হ্যাঁ হ্যাঁ যাবো, অসুবিধা নেই আপনি যান। তো তখন বলে সে দাঁড়ায় গেল আর কি ওখানে, তো দেখলো যে সেই মানিক মিয়ার স্ত্রী সামনে চলে যাচ্ছে, সেই গাছের পাশের যে একেবারে সরু রাস্তা আছে ওইটা ধরে হেঁটে যাচ্ছে। তো আজহার সাহেবও তাকে ফলো করে করে হাঁটা শুরু করলো, মানে মোটামুটি বেশ দূরত্বে, এবং তিনি ইচ্ছা করেই বেশ দূরস্থ রাখতেছেন, আসলে তারা ওই সময় বেশ লজ্জা পেত, আজহার সাহেবও লজ্জা পাচ্ছেন এবং অন্ধকার ঘনায় আসছে একদম। তো তিনি এখান থেকে জিজ্ঞেস করলেন যে ভাবি সাহেব কিছু আনছেন সাথে, মানে ওই হারিকেন বা কিছু আনছেন, বাতি আনছেন? তো বললেন না বাতি আনতে তো ভুলে গেছি। তো এটাতে তিনি আর একটু অস্বস্তি পেয়ে গেলেন যে রাত তো অন্ধকার নামতেছে। তো তিনি একটু পর বললেন যে অন্ধকার তো নেমে গেছে, আমার সাথে তো বাতি নাই, অন অন্ধকারে আমরা কেমনে খুঁজুম, আর এক কাজ করবেন চলেন আমরা ফিরে যাই, যে ঘর থেকে বাতি নেই, বাতি লয়ে আমি নইলে লাড়ি নিয়ে আসি ওরে নিয়ে খুঁজি। তো তখন তার সেই ভাবি সাহেব বলতেছে যে আপনি একা কই খুঁজবেন অন্ধকারে, ওরে আপনি চিনেন কই গেছে? ও সামনে গেছে আমি জানি, ওদিকে যায় চলেন। তো আর কোনো কথা না বলে আজহার হেঁটে যে যাচ্ছে ওনার সাথে এবং হাঁটতে হাঁটতে সামনে চলে যাচ্ছে, আর অস্বস্তি ফিল করতেছে কারণ একেবারে এখন অন্ধকার হয়ে গেছে, চারিদিক একদম ডার্ক অন্ধকার হয়ে গেছে। যে রাস্তা দিয়ে তারা হাঁটতেছে সেদিকে তিনি খেয়াল করে দেখলেন যে সামনে চলে গেছে যে তাদের সেই ভাবি সাহেব, তিনি মানে দুই পাশে ঢাল, কিন্তু পাহাড়ের মাঝখান দিয়ে একটা পাহাড়ি পথ, এখান দিয়ে হয়তো পাহাড়ি মানুষজন হেঁটে যায় কিন্তু দুই পাশে ঢাল, মানে নিচু পাহাড়ের মতো। তো আজহার সাহেবের একটু মানে বুকে কাঁপন উঠছে, কারণ সে একটু ভয় পাচ্ছে এবং মানে উদ্ভট দেখাইতেছে, এবং সেই যে ভাবি সাহেব সামনে যাচ্ছে তাকে উদ্ভট দেখাচ্ছে, কারণ চাঁদ কিন্তু উঠছে। আগেই বলছি যে বিকালে সেই যখন আলো ছিল তার মধ্যেই চাঁদ উঠছিল, তো সেই চাঁদের আলোতে মোটামুটি জায়গাটা আলোকিত হচ্ছে। আর আজহার সাহেবের মাথায় প্রশ্ন আসতেছে যে ভাবি সাহেব অন্ধকারে এত সুন্দর কিভাবে হেঁটে যেতেছে। তার কিন্তু একটু ভয় লাগতেছে পা ফেলতে, কারণ পথটা বেশি চওড়াও না, দুই পাশে কিন্তু বেশ ঢাল এবং হেঁটে যাচ্ছে, এই জায়গাটা সোজা। তো হাঁটতে হাঁটতে এইবার দেখলো যে একটু উঁচু দিকে উঠছে পথটা, এবং আবার যেখানে উঠতেছে এই জায়গা আবার অনেক গাছগাছালি, দুই পাশে বেশ বড় ঝোপালো হয়ে গেছে, অন্ধকার, ঘুরঘুরটি অন্ধকার। তো আজহার সাহেব জিজ্ঞেস করলেন যে ভাবি সাহেব কই জানেন তো অন্ধকার, আপনি কেমনে দেখতেছেন? এই তো সামনে সামনে এখানে এখানে আছেন, গুহা আছে, গুহায় যে খেলে ওই এখানে। তো বলে গুহায় খেলে? এই মানে প্রশ্ন করছে আজহার সাহেব নিজেই, গুহায় খেলে? আর এই সন্ধ্যা হয়েছে এখন গুহার মধ্যে কি করেন? তো পাহাড়ি এলাকা, কত কিছু আছে গর্তের মধ্যে থাকতে পারে। তো কোনো কথা না বলে দেখলো যে সেই যে মহিলা তার ভাবি সাহেব সে ঢুকে গেল অন্ধকারের মধ্যে। তো তিনিও খুব অস্বস্তি ফিল করতে করতে চিন্তা করলো যে মহিলা নিশ্চয়ই বাচ্চার টানে যাইতেছে, আমি তারে একলা রেখে কিভাবে যাই। তো তিনিও ঢুকলেন পিছনে পিছনে অন্ধকারে গাছগাছালি ছাওয়া জায়গাটায়। এখন কিন্তু একদম ডার্ক, এই যে চাঁদের আলো যে পড়ছে গাছগাছালির মধ্যে, এইটার ফাঁক ফোকর দিয়ে কিছু আলো এসে ওই পায়ে চলা পথে পড়তেছে। এর মধ্যে দেখলেন যে একটা পাহাড়ের মানে নিচে একটা গুহা, মানে এরকম এরকম একটা গর্ত বিশাল, সেই গুহার মধ্যে দিয়ে তিনি বুঝলেন হালকা আলো আধারিত অবয়বের মধ্যে দিয়ে যে অবয়ব মানে মহিলাটা তখন মানে তার সেই ভাবিটা একটা অবয়বের মতো লাগতেছে তার কাছ থেকে, হেঁটে ঢুকে গেল। তো তিনি খুব দ্বিধানন্দে পড়ছেন যে তিনি যাবেন কি যাবেন না, যাবেন কি যাবেন না। তো এই সময় নিজেকে নিজে তিনি খুব ধিক্কার দিলেন মনে মনে যে ধুত আমি এগুলো কি চিন্তা করতেছি, একটা মহিলা মানুষ তাও পরিবারের মানুষ সে ঢুকে গেছে বাচ্চার জন্য এখানে, আর আমি দাঁড়াই ভাবে ভাবতেছি। এই সময় তার হঠাৎ মনে পড়লো যে আমি তো বিড়ি খাই, আমার পকেটে তো ই আছে, দিয়সলাই আছে। তো উনি করলেন কি, পকেট হাতলাই দেখলেন যে হ্যাঁ ম্যাচ আছে, এবং নিয়ে এরকম ঝাঁকালেন, ভিতরে কড়কট কড়কট শব্দ হচ্ছে। তো তিনি কাঠি বের করে একটা জ্বালালেন ফস করে, জ্বালানোর পরেই মনে হলো ডিপ অন্ধকারের মধ্যে বেশ খানিকটা আলো হইল, এবং আলোতে তিনি অবাক হয়ে দেখলেন গুহামুখের মধ্যে তার সেই ভাবি সাহেব ঢুকে গেছে, ওখানে কেউ নাই, মানে ঢুকে গেছে তিনি। তো তিনি ওই কাঠি ধরে 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 হেঁটে একদম আসলেন গুহার মুখে, এবং ভিতরে দেখতেছেন তিনি অন্ধকার, বেশ অন্ধকার, এবং বাঘ নিয়ে গেছে গুহাটা, কিন্তু কেউ নাই। ওই ভিতরে অন্ধকার থেকে তিনি শব্দ শুনলেন আহেন, আহেন মানে সেই ভাবি সাহেবের কণ্ঠ আহেন। তো তিনি যখন শুনছে ততক্ষণে তার কাঠিটা নিভে গেছে, তা কাঠি নিভে গেছে, কাঠিটা কিন্তু আগুন জ্বলছে এতক্ষণ, ওই জায়গাটা পোড়া জায়গাটার মধ্যে হালকা আলো আছে। তো গুহার ভিতরে এতটাই ডিপ অন্ধকার যে সেখানে ওই আলোটা তো ওই যে কাঠির যে নিভে যাওয়া যে আগুনের একটা একচিলতে একটা আলো, সেটা তো মোটামুটি মানে বেশ হাতের চারপাশটা আলোকিত লাগতেছে। এই সময় তিনি শুনতেছে আবার সেই ভাবির কণ্ঠ আহেন আহেন, এবং কণ্ঠটা জানি কেমন জানি চিকন হয়ে যাচ্ছে দূরে। তিনি অস্বস্তি ফিল করলেন, তিনি ভাবতেছেন যে আবার তিনি মানে ম্যাচ ধরাবেন কিনা। তো আবার তিনি বের করে আবার ম্যাচ ধরাইতে গেলেন, এবার কাঠি মানে একটা ফুলকি উঠে তার মানে কাঠিটা ভেঙে গেল যে কাঠিটা তিনি ধরাইতে গেছিলেন। তো তিনি এই সময় দেখলেন যে তার সামনে মানে তার থেকে মানে তিনি যখন ওই অল্প আলোতে মানে একটা ফুলকি উঠে নেমে গেছে অল্প আলোতে দুই হাত দূরে দেখলেন মনে হলো একটা মহিলা, এবং মহিলাটার চেহারাটা ডিফারেন্ট, মানে তিনি কিন্তু তার অবশ্য তিনি এই পর্যন্ত খুব ভালোভাবে তার সেই কাজিনের স্ত্রীর চেহারা দেখেন নাই, বাট এইটা তার কাজিনের স্ত্রী না তিনি শিওর, কারণ তিনি একবার দুইবার দেখছেন। তো এইটা তার কাজিনের স্ত্রীর চেহারা না, কেমন দিনই একটা চেহারা, মুখটা ডেব ডেবে টাইপের একটা হাসি মুখের মধ্যে, মাথার কাপড় যেটা ছিল অনেকটা নেমে গেছে, মনে হলো কপালে কিছু আঁকিবুকি আঁকছে, কোন রং দিয়ে কিছু আঁকা কপালে, মনে হলো একটা মহিলা। মানে এক সেকেন্ডের জন্য তার কাঠিটা যে একটু যে একটু মানে একটা ফুলকি উঠে ভেঙে গেছে সেই এক সেকেন্ডের আলো দিয়ে দেখছেন, ওইরকম একটা চেহারা সামনে দাঁড়ায় হাসতেছে তার থেকে দুই হাত ধরে, এবং একটা থাবা দিয়ে তার হাত থেকে ম্যাচটা ফেলে দিল। তিনি থাবাটা পুরা পাইছেন হাতের মধ্যে লাগছে তার, এবং প্রচন্ড বলশালী হাতের থাবা, তার হাতটা মনে হলো ছিঁড়ে গেল, চিড়ে গেল, মানে যেখানে লাগছে নখ ছিল সেই হাতে। তো তিনি আউ করে উঠছে, মানে ব্যথায় তিনি চিৎকার করে উঠছে, উঠে তিনি বলছে ভাবি সাহেব কি করলেন? তা ভাবি সাহেব বলে তিনি চিন্তা করতেছে নারী, ভাবি সাহেব কারে বলি, মহিলা তো ভাবি সাহেব না। এই সময় তিনি নারী কণ্ঠের হাসি শুনতেছেন, খিক 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 হাসি, এবং হাসিটা মনে হচ্ছে একবার সামনে হচ্ছে, একবার মনে হচ্ছে তার ডানে হচ্ছে, মানে গুহার মধ্যে এই করতেছে। তো তিনি এক সেকেন্ডের জন্য জমে গেছেন ওইখানে, তিনি ভাবলেন যে তিনি কিসের ডাকে এখানে আসছেন। তিনি জানতেন যে গ্রামে কিন্তু এই জিনিসগুলো প্রচলিত আছে, নিষিদ্ধ ডাক ইত্যাদি ইত্যাদি নামে মানুষকে ডেকে নিয়ে যায়। তো তিনি এক সেকেন্ড চিন্তা করলেন তিনি কোথায় আছে, তার সারা শরীর ভার হয়ে গেছে। এবং একবার তিনি ঠিক তার একদম কানের কাছে নারী ঘণ্টের হাসি শুনলেন, কিলকিল হাসি। তো তিনি করলেন কি, মাথা ফিরায় দেখলেন যে গুহার মুখটা তখনও অপেক্ষাকৃত আলো আছে, গুহার পাশ দিয়ে কিন্তু গাছগাছালি মানে দুই পাশে ঝোপের মতো আছে, সেখানে হালকা পাতলা আলো হয়তো ঢুকতেছে, সেটার হালকা মানে গুহাটা এত অন্ধকার যে ওই আলোটাও মনে হইতেছে আরো বেশি আলোকিত। তো তার হাত থেকে তো ম্যাচ পড়ে গেছে, এখন তিনি কি করবেন, তিনি ঘুরে ঝেড়ে দৌড় দিলেন ওইখানে। এখন দৌড়াইতে গিয়ে তিনি বুঝতেছেন তার এক একটা পা মুভ করতেছে না, মনে হইতেছে এক একটা পা অনেক ওজন, তিনি তুলতে পারতেছেন না, তিনি তুলতে পারতেছেন না। আর তার ওই হাসির শব্দ আসতেছে, তিনি মানে মনে হয় হায়েস্ট তিন চার পা যেতে পারছেন গুহার মুখের দিকে, কিন্তু মনে হইতেছে যে একটা অমোক শক্তিটাকে টেনে রাখছে, তার পাটা ভারী করে ফেলছে। এই সময় তিনি তার কানের কাছে শুনলেন, তাকে বলছে কেমন লাগে, একেবারে কেমন একটা নারী কণ্ঠ, মানে এটা আরো পরিচিত, বলছে কেমন লাগে। তো তিনি আর কোনো কথা বলতে পারছেন না, তিনি মানে খুব মানে ভয়ে তিনি একটা দোয়া পড়লেন। তো দোয়াটা যে পড়ছে মানে এটা ওনার অজান্তেই, আজহার সাহেব নিজের অজান্তেই দোয়া পড়ছে, মনে হলো যে তার পা দুইটাকে কেউ টেনে মাটির সাথে আটকে রাখছিল, মনে ছেড়ে দিল। তো তিনি স্প্রিং এর মতো লাফ দিয়ে দৌড় দিলেন সামনে এবং গেটের কাছে পড়লেন, পড়ে তিনি দৌড়াচ্ছেন। এবং তখন তিনি দৌড়ছেন, তখন তার মনে হলো তার পিছনে কোন ইঁদুর, ইঁদুর বলতে মানে ওই যে বড় ইঁদুর আছে না, ধেড়ে ইঁদুর কিচকিচ শব্দ করে, ওরকম কোন ইঁদুর ধেড়ে শব্দ করতে করতে দৌড়ায় আসছে। তো তিনি দৌড়ায় বের হয়ে একদম মানে বাইরের দিকে দৌড়াচ্ছেন এবং তিনি যেই দোয়াটা মনে মনে পড়ছিলেন সেটাই পড়া শুরু করলেন মুখ দিয়ে। দৌড়েতে দৌড়েতে পাহাড়ের ওই জায়গায় চলে আসলেন যেই পাশ দিয়ে তিনি, যেই পথ দিয়ে তিনি হেঁটে আসছেন, দেখতেছেন যে ওই পথটা খুবই চিকন, দুই পাশে ঢাল, মানে পড়লে কিন্তু একদম তলে নিচে পড়ে যাবেন তিনি। তো তিনি ওখান থেকে তিনি দোয়া পড়তেছেন না, দৌড়াইতেছেন এবং দেখতেছেন আকাশের দিকে এক সেকেন্ডে যে চারটা মাঝে মাঝে মেঘে ঢেকে যাচ্ছে, তখন বেশ খানিকটা অন্ধকার হইতেছে এবং দুই পাশে ঢালের দুই পাশে বেশ নিচু এবং ওই যে মানে নিচের জায়গাটা যেরকম দেখা যায় অন্ধকার অন্ধকার সেরকম। তিনি দৌড়াচ্ছেন এবং দৌড়ে ওই জায়গাটা পার হয়ে তিনি এখন আর বুঝতে পারছেন ডানে বামে কোন দিকে যাবেন, তিনি দৌড় দিলেন একদিকে। তো দৌড়াইতে যেয়ে তিনি এমন একটা রাস্তায় ঢুকলেন যে জায়গাটা তার কাছে মনে হলো একদম অপরিচিত, মানে যে জায়গাটা তিনি চিনতেছেন না, মানে তিনি তো চেনার কথা এতটুকু জায়গাতে আসছেন ওইটুকু চেনা লাগতেছে না। তো তিনি বুঝলেন যে আমি মনে হয় এই মানে উল্টা রাস্তায় ঢুকছি, এদিক দিয়ে আসছি না ওই দিকে আসছি, কিন্তু তার পিছনে আর এখন কেউ নাই। তো তিনি দৌড়ানোর গতি কমাইলেন, গতি কমাই দিয়ে তিনি ভাবলেন যে আমি একটু মানে স্লো হই এবং ধাতস্থ হই। তো স্লো হয়ে ধাতস্থ দোয়া পড়তে 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 এক জায়গায় তিনি পৌঁছাইলেন, এই জায়গায় পৌঁছায় দেখতেছেন এখানে একটা বড় গাছ, গাছটার দুই চারদিকে ডালপালা মেলে গেছে এরকম। তো তিনি চিন্তা করলেন যে আমি মানে ওইখানে আবার চাঁদের আলো এসে পড়তেছে বেশ খানিকটা, মনে করলেন যে এখানে একটু বসে জিরায় নেই, কারণ আমি হাঁপাই গেছি, তিনি নিঃশ্বাস নিতে পারতেছেন না, মানে তার দম বন্ধ আসতেছে। তো তিনি বসলেন, বসে তিনি শ্বাস নিতেছেন এবং মনে মনে দোয়া পড়তেছেন আর পিছন দিকে তাকাইতেছেন তার, এখানে কিন্তু চাঁদের আলো হালকা আসতেছে, ওইখানে আর কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ করে তিনি দেখলেন তার যে সামনে গাছের ডালের মধ্যে বসে আছে কেউ একজন, যে বসে আছে তার অবয়ব দেখে মনে হইতেছে কোনো বড় মানুষ না, মানে কোনো কিশোর বয়সী ছেলে বসা। সে তাকে বলছে কাকা, ও কাকা। তো তিনি থতমত খেয়ে গেলেন, তিনি থতমত খেয়ে বলতেছেন কে, আমি মিন্টু। কই মিন্টু, তুই এখানে কি করস, আসছি আপনারা খুঁজতে আসছি। আমারে খুঁজতে আসছোস, হ্যাঁ, আপনি এখানে কেমনে আইসেন, মিন্টু জিজ্ঞেস করছে আপনি কেমনে আইসেন। কই তোর মা আমার ডাইকা নিছিল, তোর মা না, ওদিকে যাইস না, তোর মা না। তো সে থতমত খাইতেছে, মিন্টু আমারে খুঁজতে আসছে, মিন্টুর মা তোর মা না। তো বলতেছে যে
হ্যাঁ আমার মা না, আমি আসছিলাম,
বুঝলে, একটা লাভ দিল ডালের উপর থেকে তার দিকে। এবং তিনি দেখলেন যে তার দিকে যে লাভ দিছে, ওই লাভটা দেওয়ার সময় দেখলেন যে ওই যে অবয়বটা ছিল যেটা চোখ দিলে জ্বলে উঠল, একদম এসে আজহার সাহেবের গায়ের উপরে পড়লো, পড়ে তাকে ঠেসে ধরল মাটিতে। তো আজহার সাহেবের গলা চেপে ধরছে এবং তার নিঃশ্বাস বন্ধ করে দিতেছে এবং তিনি বুঝতেছেন যে প্রচন্ড বলশালী কেউ, যদি একটা কিশোরের মতো কিন্তু প্রচন্ড বলশালী কেউ তার গলা চেপে ধরছে এবং গলা দিয়ে কেমনটা শব্দ করতেছে এবং এই শব্দটা অন্যরকম এবং তার সাথে একটা হাসি আছে। আজহার সাহেব মানে একদম ছুটতে পারতেছেন না, তিনি যে দোয়া পড়বেন সেই দোয়া পড়ার মতো অবস্থানে কেন গলার একদম তার নিঃশ্বাস বন্ধ করে দিতেছেন। তো তিনি অনেক কষ্টে মানে গলা একদম মানে মানে কম্প্রেস থাকা অবস্থায় অনেক কষ্টে তিনি দোয়া পড়লেন এবং দোয়াটা পড়লেন মানে কলেমা আর কি, কলেমা পড়ার সাথে সাথেই তাকে মনে হল মানে তাকে মানে স্প্রিং এর মতো মানে ধাক্কা দিয়ে ওইটা ছড়ে গেল তার উপর থেকে। তো তিনি জাস্ট একটা গর্ণিতে উঠে গলা নিজেরটা চেপে ধরে তিনি নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতেছেন আর বারবার দোয়া পড়তেছেন আর কি। তো দোয়া পড়তে পড়তে দৌড়ানো শুরু করলেন তিনি সেখানে। তো দোয়া পড়লেন, দেখলেন যে তার পাশ থেকে তার যে গাছপালার পায়ে দিয়ে কিছু একটা আসতেছে সরসর করে, মানে লাফায় লাফায় যাচ্ছে এরকম। তো তিনি প্রচন্ড রকমের ভয় পেয়েছেন, দোয়া পড়তেছেন আর যাচ্ছেন। তো এক সময় তিনি রিয়েলাইজ করলেন তিনি আসলে ডান দিকের রাস্তায় যে ঢুকছেন, আসলে তিনি বের হয়ে বায়ও যেতে পারতেন, ডানে যেতে পারতেন, বায়ের রাস্তাটা হচ্ছে কি আসলে তিনি যেটাতে আসছেন আর ডানের রাস্তাটা ঘুরে গেছে বেশ অনেকখানিক রাস্তা। তো তিনি ওই ঘুরতে 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 তিনি বুঝতে পারছেন যে আমি এদিক দিয়ে আসছি, কারণ রাস্তাটা ঘুরে গেছে এরকম। তো তিনি একদম দৌড়ায় এসে এমন একটা জায়গায় আসলেন যেদিক থেকে তিনি এই জায়গায় আসছিলেন আর কি, তিনি তার তাদের যে বাসা, বাসা থেকে এখানে তিনি এদিকে ঢুকছিলেন আর কি, তখন ওই রাস্তাটা পান তিনি। এই সময় তিনি দেখলেন ঠিক যেখান থেকে তিনি বেরোবেন ওই জায়গাটা একটা ঢালের মতো, ওই ঢালের মধ্যে ওই যে বালকের মতো, মানে মানে একটা কম বয়সী বালকের মতো যেটা, সেটা বসে আছে এখানে, বসে আছে দুই হাঁটু গেড়ে এবং মাথাটা উপর দিকে তোলে, চোখ দুটো জ্বলতেছে। তো মনে হচ্ছে যে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে এবং তার যে ডান দিকে কিন্তু বেশ খাদ, মানে পড়লে একদম নিচে পড়ে যাবে। তো আজহার সাহেব তখন জোরে জোরে দোয়া পড়া শুরু করলেন। তিনি ছোটবেলায় তো মাদ্রাসায় যাইতেন, সেখানে মাদ্রাসায় তিনি অনেক দোয়া শিখছিলেন, যেগুলো সেগুলো মনে করার চেষ্টা করলেন। তিনি এর মাঝে একটা খুব গুরুত্বপূর্ণ দোয়া শিখছিলেন কোন আয়াত, ওইটা তার মনে পড়ছে, যতটুকু পড়ছে তিনি পড়া শুরু করলেন। পড়ার সাথে সাথে দেখলেন যে ওইটা মনে হলো যে বিদ্যুতের মতো ওখান থেকে সরে গেছে, কিন্তু চারিপাশ থেকে তার আশপাশ থেকে ঢেল পড়া শুরু হলো, মানে মানে ওই যে পাহাড়ি ঢিল, মানে পাহাড়ি ওই যে উপরে যে উঁচা উঁচা এরকম পাথরের মতো থাকে, এগুলো ঢিল তার উপরে পড়া শুরু করলো এবং এক পাশ থেকে মনে হলো সরসর করে পাহাড়ে পাহাড়ি পাহাড় ধস নামলো, মানে মানে কোনো আলগা মাটি পাথর ছিল সেটাকে ঠেলেকে ফেলে দিল। তো আধার সাহেব এক সেকেন্ডে বুঝলেন যে এটা তার গায়ে পড়লে সে একদম সোজা এই পাশ থেকে নিচে চলে যাবে, বেশ কয়েকশো ফিট নিচে। তিনি দৌড় দিলেন ওইখান থেকে দোয়া পড়তে পড়তে, তিনি শব্দ পেয়েছেন তার পিছনে ওই জায়গাটা এরকম ঘর 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 করে সে ভেঙে চুরে পড়তেছে সব। দৌড়াইতে দৌড়াইতে তিনি একদম মোড়ে চলে আসেন, এসে বুঝলেন যে এইখান থেকে নিচে নেমে গেলেই তাদের ওই বাসার জায়গা। তো ওই জায়গার দিকে তিনি দৌড় দিলেন এবং তার কাছে মনে হচ্ছিল তাকে ফলো করে কেউ আসতেছে, মানে এটা তিনি ফিল করতেছেন কিছু একটা ফলো করে আসতেছে। তিনি দোয়া পড়তেছেন দেখে তাকে ধরতে পারতেছেন না। তো বেশ খানিকটা চলে আসছেন, তার আসলে আর মানে চলার মতো শক্তি নাই, বা এই সময় তিনি দূর থেকে দেখলেন যে হাতে হারিকেন নিয়ে কেউ আসতেছে, উঁচা করে ধরে হারিকেন। তো তিনি বুঝলেন যে এটা তার ভাই মানিক মিয়া এবং তিনি এখান থেকে চিৎকার করে উঠলেন, মানিক ও মানিক বলে চিৎকার করলেন তিনি। তো দেখলেন যে তার যে কাজিন সেও শুনছে তার চিৎকার, শুনে দ্রুত ওদিকে আসলো হারিকেন নিয়ে, এবং তার থেকে যখন 8-10 ফুট দূরে আসছে তিনি বুঝতে পারছেন না মানিক, আর হাতে যেহেতু হারিকেন আছে তিনি জিনিসটা আরো বুঝতে পারছেন। তিনি একদম দৌড় দিয়ে যায় মানিকের উপরে পড়লে, মানে তার যে কাজিনের উপর পড়ে তিনি একদম মানে তার বুকের উপর পড়ে তিনি বেহুশ হয়ে গেলেন, তার কোনো সেন্স নাই। যাই হোক, আজহার সাহেবের যখন হুশ ফিরছিল তখন তিনি বাসায়, এবং বাসায় এসে তিনি দেখলেন যে তার তার উপরে খুব কিউরিয়াস ভাবে তার কাজিন তাকায় আছে, মানিক মিয়া ভাবে তাকায় আছে কিভাবে, এবং তার পাশ থেকে দেখলেন যে তার ভাতিজা মিন্টু কি দিয়েছে। তো মিন্টুরে দেখে তিনি ভয় পেয়ে গেলেন, তিনি ভয়ের চোখে বলছে এই কে, এটা কে, এই কে। তখন মিন্টু বলছে কাকা আমি মিন্টু। তো মানিক মিয়াও তখন তার গায়ে হাত দিয়ে বলছে এই থাক চুপ থাক ঠিক থাক, মিন্টু কি হয়েছে। তখন তিনি আজহার সাহেব একটু মানে ধাতস্থ হলেন, বুঝলেন যে এটা আসলেই মিন্টু, কারণ তার তিনি গুলায় ফেলতেছিলেন বারবার, এতক্ষণ যেহেতু ভয় পেয়েছেন তার গায়ের উপর চেপে ধরছিল ওইটা ভয় পেয়েছে। তিনি বুঝলেন যে না আমি তো ঘরে হারিকেন তুলতেছে, এবং একটু পরেই দেখলেন যে ওই আরেকটা হারিকেন নিয়ে তার যে ভাবি সে কাছে আসছে, এসে বলছে ভাই সাহেব কি হয়েছে। তো তিনি বেশ ভয় পেয়ে গেছিলেন, সেই ভাই সাহেব শুনেও ভয় পেয়েছিলেন, পরে তিনি রিয়েলাইজ করতেছেন আজহার সাহেব, মানে তার মনের মধ্যে ভয়টা অন্যভাবে ঢুকে গেছে। আজহার সাহেব তখন বুঝতে পারতেছেন যে না আমি তো ঘরে আসছি, তখন সব ভালো ঠিক মতো মনে পড়লো যে তিনি যে আয়সা ওই তার কাজিনের উপর পড়ছিল মানিকের উপরে। তো মানিক মিয়া বলল কি হয়েছিল, তো তখন তিনি বললেন যে কি ঘটনা ঘটছে। তো শোনার পরে মানিক বলল যে ওই পাহাড়ের ওই জায়গাটা ভালো না, ওই জায়গায় দেও থাকে এবং ওই দেওয়া মানুষরা অনেকে ফালায় দেয় উপর থেকে, এখানে তো কেউ থাকে না, এখানে তো আমরা মাত্র এখানে তিনটা পরিবার সেই পাশে উঠছি, এখানে আসলে একসময় আরো মানুষ আসবে, আরো মানুষ থাকবে, থাকলে তখন মানুষের সাথে আনাগোনা বাড়বে, এখানে মানুষজন হয় না, এখান থেকে আমরা থাকি আর এইখানকার যারা লোকাল মানুষজন তারা ওই পথে চলে এবং ওরাও ভয়ে ওইখানে চলে না, কারণ ওইখানে পাহাড় থেকে মানুষ ফালায় যখন দেওয়া আছে, মানুষ দেওয়ার ভয় পায়, এরকম ছুল ধরে ভয় দেখাইছে, রাত্রে বেলা নিশি ডাইকে না যেরকম ডাইকে নিয়ে গেছে ছুল ধরে ভয় দেখাইছে। তাজার সাহেব অনেক ভয় পায় এবং তিনি তার জ্বর থাকে বেশ, তিনি পরপর দুই দিন এরকম জ্বরে ভুগেন এবং তিনি নাকি যে জ্বরে ছিলেন রাতের বেলা তাকে নাকি তার থাকতে দিত, তো আসলে ছোট রুমটাতে থাকতে দিয়েছিল একদম কর্নারে, তার ওই যে রুমের যে একেবারে যে টিনের বেড়া তার ওই পাশে নাকি এসে তার কানের কাছে হাসতো আর বলতো যাবি না, তাই নাকি ডাকতো যাবি না, তো তিনি খুব ভয় পেতেন, তিনি এরকম ভয় পেয়ে ডাক দিয়ে উঠছেন মানিক পুলাব ডাক দিয়ে উঠছেন। তো তারপর তার কাজিন চলে আসছে, তার রাতের বেলা কি এসে বলছে যে আমার এরকম বলছে, তো বাকি রাতটা মানিক মিয়া ওই রুমে থেকে তাকে পাহারা দেয়, কারণ সে বুঝে যে তার কাজিন ভয় পাইছে কোনো কারণে, তাকে কিছু একটা ভয় দেখাইছে। তো সে রাতের বেলা থাকে আর পরদিন দেখে যে তার জ্বর ছিল বেশ ছিল, তো জ্বর থাকা সত্ত্বেও তাকে বলে যে একটু ঝাড়াই নিয়ে আসি, এখানে আমাদের এখানে হুজুর আছে মসজিদে, হুজুরের কাছে নিয়ে যাই কষ্ট করে যাই তীব। তো আজহার সাহেব অনেক জ্বর সত্ত্বেও মানিক মিয়ার সাথে যায় এবং যে ওই তাদের ওখানে যে বাজার, তার দোকানপাট ছাড়া বাজার আছে সামনে, বাজারের পাশে মসজিদ, ওখানে নিয়ে যায়, ওখানে যে হুজুরকে দেখায়, তো হুজুর দেখে হুজুর সব শুনে বলে যে আসলে ওরে খারাপ জিন আর কি, এখানে খারাপ জিন তাকে নিয়ে গেছিল, এখানে এরকম বাইরে যে থাকা ঠিক না, যেহেতু মানুষজন নাই ফাঁকা একদম। তো হুজুর তাকে ঝেড়ে দেয় এবং দোয়া দরুদ পড়ে দেয় এবং বলে যে পানি পড়া দিয়া বলে এই পানি তোমার বাসায় ছিটাবা। তো মানিক মিয়া তাকে অনেক রিকোয়েস্ট করে তার ওইখানে যে একটু বন্ধ করে দিতে, তো হুজুর বলে যে আমি বন্ধ করবো কোথায়, তোমরা থাকো পাহাড়ের নিচে, পাহাড় তো আসলে আর বন্ধ করার জিনিস না, তোমার ঘরটুক বন্ধ করে দিতে পারি। তো তারপর অনেক রিকোয়েস্ট করেন মানিক মিয়া এবং রিকোয়েস্ট করার ফলে হুজুর এক সময় এসে মানিক মিয়ার ঘরটা বন্ধ করে দিয়ে যায়। তো আজহার সাহেব নাকি বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন এবং তিনি খুব ভয় পাইতেন, তখন তিনি নাকি মানে রাত্রেবেলা একা আর আসতেন না, ওই সবসময় মানিক মিয়ার সাথে যাইতেন আসতেন। তো পরবর্তীতে ওখানে দোকান করছিল তারা, কাপড়ের দোকান, ওটা চলছিল, ভালোই চলছিল এবং সেখানে মোটামুটি তারা ভালোই ব্যবসা করত এবং বাসা বাড়ি ওখান থেকে পরে চলে আসছিল তারা, আর ওইদিকে একটা বড় বসতি হয় যেখানে অনেক বাঙালিরা থাকতো আর কি, তো সেই জায়গায় সেই বসতিতে পরে বাসা করে এবং আস্তে আস্তে তো ওখান থেকে সরে আসে আজহার সাহেব এবং একসময় নিজের এলাকাতেই চলে আসেন, বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্যে যুক্ত হন, ব্যবসা এক্সপ্যান্ড করেন এবং মোটামুটি বেশ সচ্ছল হয়ে যান তিনি। তো যাই হোক, তিনি যখন পার্বত্য এলাকায় ছিলেন সেখানে অনেকের কাছে অনেক রকম ভৌতিক ঘটনা শুনেছেন এবং সেখানকার অনেক কিছু সম্বন্ধে তিনি জেনেছেন, অনেক ব্যাপার স্যাপার সম্পর্কে, এই বিশেষ করে দেও পাহাড়ের উপর যে দেও থাকে এটা নিয়ে নাকি অনেক প্রচলিত কথা ওইখানে আছে। তো এই ছিল আজহার সাহেবের ঘটনা যেটা তিনি লেমন চৌধুরীর কাছে শেয়ার করেছেন, লেমন চৌধুরী শেয়ার করেছেন আমার কাছে এবং আমি আমার মতো করে শেয়ার করে ফেললাম আপনাদের কাছে। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আর যারা এখন শুনছেন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অদ্ভুতরে শুনতে পায়। তো এরই সাথে শেষ হয়ে যাবে আজকে থার্সডে নাইট ফিয়ার এপিসোডটি এবং আমি ফিরে আসবো ইনশাল্লাহ কালকে নতুন আরও একটি এপিসোড নিয়ে এবং যথারীতি নিয়ে আসবো বেশ কয়েকটি ভয়ের ঘটনা। আপনারা যারা আমাদের সাথে আছেন আমাদের সাথেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।